Entertainment is a must. Shunun Shadhin Podcast.
বোধহয় নিজের পরিচয়টা দিয়ে শুরু করা ভালো। আমার নাম মাগ দোলানো, আমার বয়স 29 বছর। আমি আমার শহরে একটা অফিসে কাজ করি। সপ্তাহে আমি সমস্ত তাড়াহুড়ো থেকে দূরে সরে যাই এবং বেশ একা থাকতে পছন্দ করি, গ্রাম অঞ্চলের দিকে থাকতে পছন্দ করি। ভাগ্যক্রমে একটা ছোট্ট গ্রামে আমার একটি বাগান বাড়ি আছে, যা কিনা তার পার্শ্ববর্তী বনের সাথে অবস্থিত। ছুটির সময়গুলোতে আমার বাগান বাড়িতে সময় প্রায় কাটে, আমি পছন্দ করতাম। কিন্তু হঠাৎ করে কি যে হলো, কেনই বা হলো, সেখানে যাওয়া বন্ধ করে দিলাম। আজ সেই ঘটনা তো বলবো। সেদিন ছিল শুক্রবার, অফিস শেষ করে আমি বাড়িতে ছিলাম। দ্রুত আমার ব্যাগগুলো প্যাক করে নিলাম, এরপর সোজা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমি যখন গ্রামে উঠলাম বা গ্রামে পৌঁছলাম, তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং লং ড্রাইভের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ব্যাগগুলো নিচের তলায় রেখে আমি সোজা বিছানায় গিয়ে দ্রুত ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আমার গাড়ির অ্যালার্মের শব্দ শুনে আমি জেগে উঠি, জানালা দিয়ে বাইরে তাকালাম, কিন্তু কেউ নেই সেখানে। আমি আমার গাড়ির চাবিটা অ্যালার্ম বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আওয়াজটা থামলো না। যাই হোক, আমার কাছে তখন উঠে দেখার মতো কিছুই মনে হয়নি, মনে হচ্ছিল সবকিছু স্বাভাবিক আছে। তাই আমি আমার চাবির বোতামটা অ্যালার্ম বন্ধ করে দিলাম, সবকিছু তখন শান্ত হয়ে গেল। 5 মিনিট পরে অ্যালার্মটা যখন তৃতীয়বারের মতো বেজে উঠলো, তখন আর শুয়ে থাকতে পারলাম না, ব্যাপারটা আমার কাছে অন্যরকম লাগলো। একবার দুবার দুর্ঘটনা হতেই পারে, কিন্তু এই মাঝরাতে কে আমার সাথে দুষ্টুমি করবে? আমি এবার বিছানায় উঠে বসলাম, অ্যালার্ম বন্ধ করে সোজা জানালার পর্দার কাছে গিয়ে দাঁড়ালাম। কয়েক মিনিট পর আমি চাঁদের আলোতে কিছু একটা দেখতে পেলাম। ঝোপঝাড় থেকে একটা ছায়া বেরিয়ে ধীরে ধীরে গাড়ির কাছে আসছিল। আমি সেটার আকার অনুমান করার চেষ্টা করছিলাম। এটি লম্বা, চিকন এবং কালো জাতীয় কিছু একটা। অপরটিকে দেখে হাতে লম্বা লম্বা লাগছিল এবং গাড়িতে স্পর্শ করলো সে তার হাতের লম্বাটা দিয়ে। লক্ষ্য করলাম তার চেহারা থেকে রীতিমতো কি যেন গলে গলে পড়ছে এবং তার চোখ দুটো যেন একদম মনে হচ্ছে লাল হয়ে গেছে। সাথে সাথে এবার অ্যালার্ম আবারও বাজা শুরু করলো এবং বিদ্যুতের গতিতে অবরটি ঝোপের ভেতরে ঢুকে পড়ল। ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আসলে কি হচ্ছে এবং ভয় কেঁপে উঠলাম। আমি অ্যালার্ম বন্ধ করে জানালার পর্দা দিয়ে রীতিমতো তখনও দেখেছি অবরটি আবারও ঝোপ দিয়ে নিঃশব্দে বাড়ির গেটের দিকে সরে গেল এবং একটা হাত গেটের উপর ঢুকিয়ে এপাশ থেকে খুলে ফেলল। আমি ভয় যেন একদম প্যারালাইজড হয়ে গেছিলাম। একটু নড়তে চড়তে পারছিলাম না, কি হবে বুঝতে পারছিলাম না। আতঙ্কে আমার প্রাণ যেন যায় যায় অবস্থা, সারা শরীর অবশ হয়ে পড়েছে। ওই অবস্থায় মনের ভেতরে কি ঘুরপাক খাচ্ছে, এটা কে, কিরকম কেন তার চেহারা অদ্ভুত, সে তো ন্যাড়া মাথার, এটা কি কোনো পিশাচ নাকি, এটা আমার কাছে কি চায়। মাথা থেকে পা অব্দি শরীরে কিচ্ছু নেই। আমার হার্টবিট যেন দ্বিগুণ বাড়ছে, নিজের হার্টবিট নিজেই শুনতে পাচ্ছি। প্রবল মানসিক শক্তি যেন জোরে জোরে আমি নিজের উপর নিয়ন্ত্রণ খুঁজে পাই। এরপর দ্রুত আমি সিঁড়ি দিয়ে নেমে নিচের দিকে চলে আসি। মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতিরক্ষার জন্য কিছু একটা খুঁজে পাওয়া। এর মধ্যে এসে যখন পড়েছি, যখন কিনা আমি ঘরের লাইটটা সুইচ অন করতে যাব, অমনি আমি আমার ভয় জড়সড় হয়ে পড়লাম। কারণ জানালা ঠিক উপাশে তখন সে কালো আবরটি দাঁড়িয়ে আছে। এটি দেখে জানালার খুব খুব ভয়ঙ্কর ভালো লাগতো এবং কেউ কি আছে সেটা দেখার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। আমি তৎক্ষণাৎ সোফার আড়ালে লুকিয়ে যাই যেন সেটি আমাকে না দেখতে পারে। আর তখন আমি বুঝতে পারলাম যে এটি আসলে গাড়ির অ্যালার্ম নিয়ে খেলা করছিল। আমার কাছে মনে হচ্ছিল এটা আসলে একটা অদ্ভুত ক্রিয়েচার এবং গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। কালো ছায়াটি অদ্ভুত মুখটা আমি দেখতে পারিনি, চোখটাও তুলতে পারিনি। ত্বকটা ছিল ছাই রঙের এবং বয়সের ভাজে পরিপূর্ণ ছিল। চোখ ছিল ছোট ছোট এবং গুটি গুটি এবং সম্পূর্ণ কালো এবং সেখান থেকে রক্ত বেরিয়ে আসছিল। নাকের পরিবর্তে দুটি গর্ত আছে, কোনো ঠোঁট ছিল না, কেবল দুই সারি সারি হলুদ দাঁত এবং সাথে ভারী ভারী শ্বাস প্রশ্বাস যা কিনা জানালার কাচের এসে ছড়িয়েছে। হালকা শীতের রাতে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এটি সহজে এখান থেকে দূরে সরার পার পাত্র নয়। কয়েক মুহূর্তের জন্য জানালার পাশে দাঁড়ানোর পরে সেটি সামনের দরজা দিয়ে আমাকে শুনতে পেলাম। দেখতে পেলাম সে দরজার নিচের ফাঁক দিয়ে আঙুল ঢুকিয়ে দরজার হ্যান্ডেল উঁচু করে নিয়ে খেলার চেষ্টা করছে। তখন আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে সকালটা হয়তোবা কখনো দেখতে পারবো না। ঠিক ওই সময় ভঙ্কর আবরটি এক শীতল আওয়াজ করল। শব্দটি ঠিক মানুষের কণ্ঠের মতো ছিল, তবে রাগি কুকুরের মতো ঘর ঘর করছিল। আমি জানতাম যে এটি কোনো মানুষ নয়, এটি কোনো অদ্ভুত ক্রিয়েচার এবং অনেক ঢোকার চেষ্টা করে চলে যাবে। আমি সোফার পেছনের দিকে সরে গেলাম, ছায়া লুকিয়ে আছি এবং শব্দ যেন না করে সেজন্য চেষ্টা করছি। কান্না অনিচ্ছাকৃত ভাবেও যেন চলে আসলো, থামানোর চেষ্টা করছিলাম, লাভ হচ্ছিল না। মনে শুধু এটাই চলছে, দুঃসময় শেষ হয়ে যাক এই প্রার্থনায় করছিলাম। আমি জানি না ঠিক কত সময় সেখানে ওভাবে পার করেছিলাম। আমি যখন ঘুম থেকে উঠে দরজার দিকে তাকালাম, ততক্ষণে প্রাণীটা চলে গিয়েছে। দরজা বন্ধ অবস্থায় ছিল আর সমস্ত কিছুই সুরক্ষিত বলে মনে হয়েছিল। অনুভব করতে পারছিলাম আমি আমার সারা জীবনেও যেন এতটা স্বস্তি পাইনি। আমি দৌড়ে উপরে গেলাম এবং উপরের সিঁড়ি থেকে জানালার দিকে তাকালাম। বাইরে ততক্ষণে আলো ফুটে উঠেছে, চারিপাশে ভয়ঙ্কর কিছুর উপস্থিতি টের পাচ্ছিলাম, সেটা এখন আর নেই। এই সুযোগে আমি আর হাত ছাড়া করতে চাইলাম না, শুধুমাত্র গাড়ির চাবিটা ছিল, অন্য সবকিছু ফেলে রেখে আমি ছুটে গেলাম গাড়ির দিকে। বলা তো যায় না যদি কিছু হয়ে যায়। এক লাফ গিয়ে ঢুকলাম, দরজা লক করলাম এবং গ্রাম থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসলাম। আমি শহরে ফিরে না আসা পর্যন্ত গাড়ি চালানো থামাইনি আর পেছনের দিকেও তাকাইনি। আমি আমার অ্যাপার্টমেন্টে এসে রেডিও চালু করলাম। তখন সকালে সংবাদ চলছিল রেডিওতে, সংবাদ পাঠক বলছিলেন শহর থেকে কিছুটা দূরে দুইটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, তাদের লাশের কাটা এবং বিবর্ণ অবস্থায় জলাশয়ের মধ্যে পাওয়া গেছে, তবে দুটি লাশের একটাতেও চোখ ছিল না। আমি সংবাদটা শুনে দীর্ঘশ্বাস ছাড়লাম, বুঝতে পারলাম যে এই ভয়ঙ্কর পিশাচটা তাদেরকে শেষ করে দিয়েছে। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল এই যাত্রায় বেঁচে ফিরলাম। এই ছিল অনুবাদিত গল্প। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাতে পারেন, আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। এটা একটা পিশাচের গল্প, নাম দিতে পারেন রাতের পিশাচ। ভালো থাকবেন জেফ্রি ভাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফরিদ ভাই, এবং আশা করছি আপনাদের সবার কাছে ফরিদ ভাইয়ের ঘটনা যথেষ্ট পরিমাণ সুন্দর লেগেছে, ভালো লেগেছে এবং আপনারা সবাই খুব এনজয় করেছেন আজকের এপিসোড। এবং আপনারা এনজয় করলেই মূলত কষ্ট সার্থক হয়ে যায়। দিস ইজ অ্যাবসলুটলি সুপার কুল স্টোরি, এবং একসাথে বলবো যে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সো আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, এবং আশা করছি পরবর্তী ঘটনা বলছি, আমি চলে যাবো এখন সরাসরি আমাদের যেটাকে আমরা বলি আমাদের লাইভ সেশনে, এবং লাইভে আপনাদের সাথে গল্প করে আজকে আমাদের বিদায় নেব। আসসালামু আলাইকুম, চলে যাই সরাসরি লাইভ সেশনে।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
আপনার জনগণকে আমি রায়হান, আমি বলছি খুলনার খালিশপুর থেকে। আজ প্রথমবারের মতো ঘটনা পাঠাচ্ছি, ভালো লাগবে শেয়ার করতে পারেন। প্রথমে বলে নিই, এই ঘটনাটা আমার এক বান্ধবীর কাছ থেকে কালেক্ট করা। বান্ধবী কালেক্ট করেছিল এক অনলাইন প্ল্যাটফর্ম থেকে, এবং আশা করছি ঘটনাটি ভালো লাগবে, আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন। আর লেখায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই 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 ঘটনাটি আমার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলে যাই সরাসরি ঘটনায়। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কথা বলছি, এখন থেকে বেশ কয়েক বছর আগের কথা। মানুষের হাতে তখন চাইনিজ ফোনের সমাহার ছিল। গ্রামের মেম্বার রহমত মিয়া তার চামচা ফরিদকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা হবে হবে ভাব, মাগরিবের আজান তখনও ভেসে আসছে গ্রামের একমাত্র জামে মসজিদ থেকে। জামচা ফরিদ চাইনিজ ফোনের হারের হিন্দি ছায়াছবির গান বেশ জোরে সরে শুনছিল। যদিও বা আজান শুনে ফরিদ গান বন্ধ করে দিতে চাইল, কিন্তু মেম্বার রহমত মিয়া ফরিদকে বললেন,
ওই বেটা গান আর জোরে ছাড় বেটা।
ফরিদ তখন বলল,
চাচা আজান আজান হয়েছে তো, ওই জন্য গান স্যার কইতাছি স্যার।
ঠিক এমন সময় গ্রামের একমাত্র মসজিদের ইমাম হিরণ মণ্ডল ঠিক সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেম্বারকে দেখে তিনি সালাম দিলেন আর বললেন,
আসসালামু আলাইকুম মেম্বার চাচা, তো কিরম আছেন?
তো মেম্বার চাচা বললেন,
আরে ভালো থাকা বাবু, আসি কোনো রকমে।
চাচা আজান হয়েছে তো, দয়া করে যদি গানটা একটু না বাজাতেন।
হিরণের কথায় মেম্বার বেশ রেগে গেলেন এবং মনে হলো তিনি বেশ মন খারাপ করেছেন। যদিও ইমাম হিরণের তাতে কোনো যায় আসলো না, ওদিকে রহমতেরও কিছু বলার ছিল না, কেননা নামে কিংবা কাজে রহমত মিয়া মেম্বারের হলেও গ্রামের মানুষ হিরণকে বেশি মেনে চলত, কারণ সে ইমাম। হিরণ এই গ্রামে এসেছে বছর পাঁচেক হলো। সে যখন গ্রামে ইমামতের দায়িত্ব নিয়ে এসেছে ঠিক তখনও এই রহমত মিয়া গ্রামে মেম্বার হয়নি। প্রথম প্রথম সে হিরণ ভক্তদের হলেও দিনে দিনে হিরণ তার চোখের বাড়িতে রূপান্তরিত হয়ে যায়, কারণ হিরণ কখনো মিথ্যা কথায় বা অযৌক্তিক কথায় কান দিতে পারে না কিংবা সহ্য করতে পারে না। সে ঠাস ঠাস করে মুখের ওপরে কথা বলে দেয়। মেম্বারের কথা হলো, এই অল্প বয়সে এমন এমন তেজ কোথা থেকে আসে? হিরণের বয়স অবশ্য বেশি না, দেখতে যদিও 21 কিংবা 22 লাগে না, কিন্তু সার্টিফিকেটে সে কিন্তু প্রায় 30 ছুঁই ছুঁই। নিজের পরিবার সম্পর্কে সে খুব ভালো কিছু বলে না, যদিও শুধু এতটুকু বলে তার বাবা মা নেই, বয়স্ক মা আছে আর কারো কথা যদি জানা যায়নি। খুব মিশুক রকমের সহজ সরল মানুষ, কিন্তু মেপে মেপে কথা বলে সে।
চাচা চলেন নামাজ যাই। হ্যাঁ যাবেন?
না রে না রে বাবু, হাতে মালা কাম আছে, পরে আউন।
এই বলে হন হন করে তিনি চলে গেলেন। ফরিদকেও তাড়া দিলেন আর বললেন,
গিরে দাঁড়া আসিস কে, চ গান বাজা হারামি বাজা।
মেম্বার রহমতের ঘরে দুই বউ ছিল, ছোট বউ বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে, সেই বাচ্চাকে এখন বড় বউ বড় করে তুলেছে। কিন্তু মেম্বারের ঘরে শান্তি নেই, কারণ বাচ্চাটা জন্মের পর থেকে বেশ অসুস্থ, ঠিক মতন চোখ মেলে তাকাতেও পারে না এখনো। কত ডাক্তার কবিরাজ দেখানো হলো তাতেও কোনো কাজ হয়নি। আর একটা বড় সমস্যা হলো, সে সারা রাত ধরে কান্নাকাটি করে, কেন করে তা কোনো নির্দিষ্ট কারণ অবশ্য খুঁজে পাওয়া যায়নি। এই কথা হিরণের কানে পর্যন্ত যেতে সময় লাগলো না, কারণ সে এইগুলো বিষয় খুব ভালো মতোই জানে। হিরণ অনেকবার চেয়েছে ছেলেটাকে দেখতে, কিন্তু মেম্বার দেখতেই দেয়নি। তার কথা হলো,
এদি এদি কোন কালে ডাক্তার আইছে, হ্যাঁ তো কলম তো আর ধরতে পারে না, আবার আমার 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 পুনরায় আমার চিকিৎসা করবে।
গ্রামের মানুষ মেম্বারের কথা মানলেও অধিকাংশ কথায় বিশ্বাস করতেন, হিরণ ইমামের বা হিরণ হুজুরের কাছে গেলেও সমাধান হতে পারে এটাই তারা চিন্তা করত। কিন্তু মেম্বারকে সেটাকে বোঝাবে? এভাবেই সময় পার হতে লাগলো। সারাদিন পর মেম্বার এসে যখন একটু ঘুমাতে চাইতো, ঘুমাতে পারত না, সারা রাত বাচ্চা চিনাবলা করত। এমন এক রাতে সে যখন তার কয়েক মাসের বাচ্চা পুত্র সন্তানের কান্নায় ঘুমাতে পারছিল না, সে হঠাৎ বিছানা থেকে উঠে বাচ্চাটাকে ধরে উঠোনে নিয়ে গেলে রাগের মাথায় আছাড় বেড়ে বসে। কয়েক মাস বাচ্চা সেখানে ক্যাঁদ করে উঠে বাড়ে এবং সেখানে সে কিনা সহ্য করতে না পেরে হেসে দেয়, অমনি হাসির শব্দে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ততক্ষণে তার বউ বাচ্চাকে উঠোন থেকে তুলে নিলে ঠিকই স্বাভাবিক রকমের কান্না করতে থাকে সে। মেম্বারের বড় বউ কান্না করতে করতে বাচ্চা নিয়ে সেই রাতে মেম্বারকে কত গানই শোনাতে শোনাতে পাশের সেই বাড়িতে চলে যায়। মেম্বার ঘরে ঠিক মতোই ফিরে আসে, কিন্তু আচমকে কি যেন হয়ে যায় তার জীবনে, কি হলো এটা? নিজে হাতে সে বাচ্চাটিকে আছাড় দিল,
এইটা কেন? সে তো কখনো এমন করে না। অথচ বাচ্চাটাকে কিনা আছাড় খেয়ে হেসে উঠল, বাচ্চাটা ব্যথাও পেল না। ঘটনাটা কি, আমার মায়ের কোলে বড় মা ফেরত যাওয়ার সাথে সাথে কেঁদে দিল, মেম্বার কোনো হিসাব মিলাতেই পারল না। কিন্তু সবচাইতে বড় কথা এটাই যে একটা সন্তানের জন্য তার একতলার অপেক্ষা, তার পুত্র সন্তানের জন্য অবশেষে ছোট বউটাও মারা গেল, আর সে কিনা এই সন্তানকে আছাড় মারল। না 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 না, মেম্বার কোনোভাবেই নিজের এই আচরণকে মেনে নিতে পারছিল না। কি হলো হঠাৎ করে এমন? মেম্বারের বড় বউ বাড়িতে ফিরল দুই দিন পরে, কথা বলা বন্ধ করে দিয়েছে সে তার স্বামীর সাথে, নিজের পছন্দ করে নিজের ফুপাতো বোনের সাথে স্বামীকে বিয়ে দেয়। বোনটা মরে গিয়ে বাচ্চাটাকে তার করে দিয়েছিল। নিষ্ঠুর নিয়তি, নিষ্ঠুর খেলা। একতাল এক বাচ্চা সন্তানের জন্য সেও অপেক্ষা করছে, হয়নি, আর এবার পেয়েও সন্তানটাকে আছাড় মেরে ফেলে দিল। এইটা কেমন কথা? এইটা কি মেনে নেওয়া যায় যে মেম্বার গত কয়েক বছরে নিজের একবারে হিরণ ইমামের শরণাপন্ন হয়নি, সে কিনা জুম্মার ইমামের সাথে দেখা করতে চলে গেল, কারণ সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। কি করছে সে? কি ভাবছেন, রামের সুমতে হলো কিনা? ইমাম ইমাম, আপ কি করছেন সত্যি করে করেন তো, আবার না সুবিধা ঠেকতেছে না। তখন ইমাম সাহেব বললেন, কি করেছি মানে বুঝলাম না। মেম্বার সাহেব তখন বললেন, আপনি আমার পুলাটা নষ্ট করছেন তাই না? আমি আপনার লগে ঠিকঠাক মতো কথা কই না দেখা আপনি আগামটা করছেন তাই না? সত্যি করে বলেন, আপনি মিথ্যা কইবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। তখন ইমাম সাহেব বললেন, আরে মেম্বার চাচা, আপনি কি মস করে করছেন নাকি আমার সাথে? হ্যাঁ। তখন মেম্বার চাচা বললেন, তোমার কি মনে হয় আমার মস করা করার বয়স আছে? হ্যাঁ, আমার বড় বেটির বলার ময়দা মেম্বারের কথা শুনে ইমাম হিরণ বেশ মজায় পান এবং বললেন, যা 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 যা, আমি একজন ইমাম, আমি মেলা ধর্ম গণ মায়না চুরি, আপনার কেন মনে হইলো যে আমি আমি আপনার বাচ্চা বোনারে নষ্ট করছি? করো নাকি? আপনি তো আমার লাগে কথাও কন না, এটা আপনার মর্জি, তাই বলা আপনার মাসুম বাচ্চাটা রে, এই কথা কেমনি কইবার পারেন আপনি আমারে? সত্যি করে বলেন। মেম্বার কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেললেন সে মুহূর্তে। হিরণ আরো বললেন, যা যা একটা কাজ করেন, চলেন আপনার বাড়ি যাই, গিয়ে দেখি আপনার পোলানার কি হয়েছে, যাইবেন আমার লাগে। হ্যাঁ, মেম্বারের কি মনে হলো এই প্রথমবারের মতো নরম হয়ে গেল আর বলল, চলো। তারা দুজন হাঁটতে হাঁটতে মেম্বারের বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। বাড়ির ভেতরে ছিল রহমত মেম্বার, তার বউ আর ফরিদ আর ইমাম হিরণ। ইমাম হিরণের কোলে মেম্বারের ফুটফুটে সেই সন্তানটা ছিল। তারা আসার আগে মেম্বারের বউ বাচ্চা নিয়ে বারান্দাতে বসেছিল, বাচ্চাটা অঝোরে কাঁদছিল। অজানা কারণে আজকাল সে শুধু রাতই নয়, দিনের বেলাতেও অস্বাভাবিক হারে কাঁদছে। যে না ইমাম হিরণ রহমত মেম্বারের বাড়ির সীমানায় পা দিয়েছে, অমনি বাচ্চা কান্না থামিয়ে দিয়েছে। সেটা দেখিয়ে মেম্বার হিরণ বলল, আমি হের নাইয়ায় আপনার সন্দেহ করছিলাম, আপনি আশেপাশে হইলে আমার পোড়া কান্দে না, এটা তো আমি বুঝতে পারছি। এটার মানে কি আমি আপনার পোড়া নষ্ট করছি? হ্যাঁ, মেম্বার সাহেব বললেন, আমি তো তাই মনে হয়, এদিনও তো আমার বোলাটা কি কান্দাছিল আমার বাড়ির সামনে দিয়ে আপনি আপনি চলে গেলেন, আর দৌনি আমার পোড়াটা আর কান্দে না, ত্রিসীমানা সাইডে যায় না, এর ঘটনা কি বলেন তো? কিছু না কিছু তো হয়েছে, থাক হয়েছে হয়েছে, বেচাত মানুষের বেচাত কথা, হুজুরের লগে ভালো ফেরেশতা আসে, বুঝতে পেরেছেন? এই গালে গা আমার পোলা কান্দে নাই, আর আপনি কি নাই মানুষটার কনেরি আমার পোলারে নষ্ট করছেন তাই না? হ্যাঁ। পাশ থেকে মেম্বারের বউ বলে উঠল, থাক হইছে হইছে, বেসাত মানুষের বেসাত কথা, হুজুরের লগে ভালো ফেরেশতা থাকে, কি বলে গা আমার পোলা কান্দে নাই, আর আপনি কি না এই মানুষটারে কোন কোন হিদি আমার পোলারে নষ্ট করতে,
জমবেটি আমার উপরে কথা কইস না।
মেম্বার হুঙ্কার দিয়ে কথাগুলো বললেন। ইমাম হিরণ অনেক সময় ধরে চুপ করেছিলেন, অবশেষে বললেন,
মেম্বার সাহেব একটা কথা কই,
তয় আমার কথা আপনার বিশ্বাস না হইতে পারে, যদি বিশ্বাস করেন তাইলে সেটা আপনার লাগে ভালো দিব, আর যদি না করেন কিছু করার নাই। তখন মেম্বার সাহেব বললেন, আগে কন হুজুর ওনেন আপনার চোরব নিজেই হিতের বাচ্চাটা নষ্ট করা ধুইয়া গেছে। ইমাম হিরণের কথায় মেম্বার সাহেব একদম যেন উপস্থিত সকলেই যেন বাক রুদ্ধ হয়ে গেল। ছোট বউ তো মরে গিয়েছে বাচ্চা হবার সময়, সে তাহলে কিভাবে কিভাবে সন্তানের উপর জাদু করলো, কালো জাদু করলো, এবং সে কিভাবে বা বেঁচে আছে, সে মৃত্যুর পর কিভাবে ফিরে এসেছে, এটাও কি সম্ভব? এমনই প্রশ্ন সকলের মনে ঘোর ঘোর করছিল। ইমাম সেটা বুঝতে পেরে বাকিটা নিজে বললেন, উনেন মেম্বার চাচা, এই পোলা না আপনার না, এই পোলা হলো জিনের পোলা, কথাটা বুঝলেন? আবার বলতে আসি, এইটা জিনের পোলা, বুঝতে পারছেন? জিনের পোলা, এই কথাটা ইমামের বুক থেকে শুনে সবাই যেন তব্দা খেয়ে গেল। অবিশ্বাসীদের মনেও যেন আকাশ ভেঙে পড়ল। হায় হায় হুজুর, এইটা কি কইলেন আপনি? এই পোলা আমি জন্ম দিলাম, আপনি আপনি কইতেন এটা এটা জিনের পোলা? আপনার মা তা কি ঠিক আছে? পাশ দিয়ে ফরিদের কণ্ঠ বেশ বিস্ময় শোনা গেল। ফরিদ বলল, এত বয়স হয়েছে মানুষের পেট দিয়ে জিনের পোলা কিভাবে আসে? হ্যাঁ এইটা কোনো দিন হনি নাই হুজুর, আপনি হাসা কইতেছেন তো, কিন্তু আপনি তো মিসা কোন লোক না। আল্লাহ জানে। অবশ্যই ইমাম হিরণ মুখ খুললেন, বললেন, আমি যা কইতাছি তার একটাও মিথ্যা না, এ পোলা জিনের পোলা, মাথা রেখেন। মেম্বার সাহেবের বউ বললেন, হুজুর আপনি কেমনে জানলেন? তখন ইমাম সাহেব হুজুর বললেন, ওনেন ওনেন মেয়েরা আমি যে কইলাম এদের সরবেটি বাচ্চাটা নষ্ট হয়ে আছে, এর তো মাটা মানে আছে নাকি? আমি কইতাছি না বাচ্চাটা জিনের ওরুর সাপ, এ বাচ্চাটা রে মেম্বার সাহেব সরবেটি শয়তানের কাছে শুইবা দিয়ে গেছিল, আর লাগা শয়তানের আয়সা ওইটারে নিয়ে যাইবার চাচ্ছে, কিন্তু পারে নাই। ইমাম হিরণের এই কথাগুলো শুনে রহমত মেম্বার মেনে নিতে পারলেন না এবং সহ্য করতে পারলেন না। তিনি একরকম হুঙ্কার মেরে ইমাম হিরণকে বাড়ি থেকে বের করে দিলেন। হিরণ হুজুর বের হয়ে আসছিলেন, তখন মেম্বার চিল্লিয়ে বলছিলেন, আমার মোরা বউয়ের নামে মিসা কথা কইতাছোস, আইসে হুজুর গিরি ফুড়াইতে, এদিকে আমি গ্রাম সারা করাম। জনসমর্থন যতই থাকুক না কেন, মসজিদে কমিটি গ্রামের মেম্বারের কথার বাইরে যেতে পারে না। অবশেষে রহমত মেম্বার গ্রামের মসজিদ পাঁচ বছরের ইমাম মতি ছেড়ে হিরণ হুজুর চলে যায়। যে শুক্রবার তিনি মেম্বারের বাচ্চা ছেলেকে দেখতে গিয়েছিলেন তার পরের শুক্রবার আরেক জুম্মার পরিয়ে তিনি বিদায় নেন। জুম্মা শেষে তিনি বাড়ির পথে হাঁটা ধরলেন। ইমাম হিরণ একবারও তিনি পেছন ফিরে তাকাননি। এরপর আরো বছর খানেক পার হয়ে যায়। আশ্চর্যজনক ভাবে মেম্বারের সন্তানের কোনো উন্নতি হয়নি, না তার শরীর বেড়েছে, না সে তার ঠিকঠাক মতো চোখ খুলতে পেরেছে। রাতের কান্না তো আগে থেকেই আছে। আর এই বছর নানাভাবে মেম্বারের বড় বউ ইমাম হিরণের সাথে দেখা করবার চেষ্টা করছে, তার খোঁজ করবার চেষ্টা করছে, কিন্তু পায়নি। মেম্বারের বউয়ের দৃঢ় বিশ্বাস যে ইমাম হিরণ যা বলছে তা একদম সত্য, হয়তোবা খোলাসা করে বলার সুযোগ পেলে তিনি বুঝতে পারবেন। কিন্তু বদ জাগি মেম্বার সেই সুযোগ দিলেন কোথায়? মেম্বারের বড় বউকে সবাই ভানু নামেই চিনে থাকে। ভানু বেগমের মনে এক দৃঢ় বিশ্বাস, এমনিতেই যদি জন্মায়নি কেননা বাচ্চা হবার আগ দিয়ে সে তার ফুফাতো বোন মেম্বারের ছোট বউকে প্রায় দেখত বট গাছতলায় হরিসাঁথোর কাছে যেতে। হরিসাঁথো মানুষের অনেক উপকার করে ঠিকই, কিন্তু হরিসাঁথো একজন তান্ত্রিক স্বভাবের মানুষ এবং তিনি মানুষের উপকার করেন ঠিকই, কিন্তু হরিসাঁথো বা হরিতান্ত্রিক সেই উপকার নিশ্চিত কিছু না কিছুর বিনিময় করে থাকে, কিন্তু দলের রহস্য কি সেটা ভানু বেগম জানেন না। মেম্বারের ছেলের বয়স যেদিন দু বছর পূর্ণ হয় সেদিন হঠাৎ করে সে চোখ খুলে তাকায়, কিন্তু সে তাকানোর মধ্যে এক সুখবর বয়ে আনে এবং মেম্বারের ঘরে প্রতিবেশীরা মনে করে হিরণ হুজুরের কথা যেন সত্যি সেদিন বাস্তবে পরিণত হয়েছিল। সেদিন ছিল মঙ্গলবার ভোর দুপুর বেলা বেম্বারের বাচ্চা ছেলে সেদিন ফরিদের কোলে নিয়ে বসেছিল। ভানু বেগম রান্নায় ব্যস্ত ছিল, অন্যদিকে মেম্বার তখনও গোসল করছিল। ফরিদের কোলে ধরা বাচ্চার দিকে যেন নজর দিতেই তার যান যেন খাঁচা থেকে বের হয়ে যাবার উপক্রম হল, এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। ও মাগো বলে সে বাচ্চাটিকে পায়ের কাছে রেখে এক দৌড়ে অন্যদিকে চলে যায়। ভানু বেগম পরিমরি করে বাচ্চার কাছে ছুটে আসে এবং মেম্বারও সাবান মাখা অবস্থায় গোসলখানা থেকে চলে আসে। ভানু বেগম থর থর করে কাঁপতে থাকে। ধীরে ধীরে সে বাচ্চার পাশ থেকে পেছন দিক থেকে সরে আসে। মেম্বার তার কিছুটা পেছনে ছিল, সে পেছনে বাচ্চা সরতে বলে আর ফরে দূর থেকে দাঁড়িয়ে ছিল। মেম্বার এসব দেখে বলে উঠল,
কিরে কিরে উল্টা ভালো নাটক দেখে রেস।
এই বলে সে সামনের দিকের বাচ্চাটার কাছে এগিয়ে গিয়ে বাচ্চাটার লাল লাল রঙের চোখ দেখে এবং মনি দেখে মেম্বার সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ফরিদ দ্রুত মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনতে যায়। অনু বেগমের নির্দেশনায় সে এটা করে। পাশ থেকে প্রতিবেশীরা জড় হলে যারা যারা বাচ্চার চোখে দেখে ফেলে তারা সবাই জিনের বাচ্চা বলতে বলতে দূরে সরে যায়। ঘরে গিয়ে দরজা আটকে দেয়। ইমাম হিরণের স্থানে আসা এই ইমামও বেশ জ্ঞানী ভালো মানুষ ছিল। তিনি বাচ্চার চোখ দেখে থমকে যান, এত ভয়াবহ চোখ ছিল, এবং তিনি বলেন,
এটা তো জিনের বাচ্চা, এটা তো জিনের বাচ্চা।
হায় হায়, এটা কেমনে হয়, এটা কেমনে হয়। এ তো আমি সারাইবার পারতাম না বাবু।
আমি পারতাম না, আমার ক্ষমা করো।
এর মধ্যে মেম্বারের জ্ঞান ফিরে আসে, চোখে মুখে পানি ছিটানো হয়। মেম্বারের মনে পড়ে যায় ইমাম হিরণের কথা। তার মানে ইমাম হিরণ আসলে মিথ্যা বলেনি। এখন কি উপায় আছে? মসজিদের নতুন এই ইমাম পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করলেন। তিনি বললেন,
আমি আন্দাজের উপরে বলতাছি, তয় আমার এই আন্দাজ সারা হইবার সম্ভাবনা একটু বেশি। যদ্দুর মনে হয় কিছু মনে করেন না মেম্বার সাহেব, আপনার যে বউ পেটে দিয়া এই বাচ্চা হয়েছে না, সেই দিয়ে যদি কোনো সম্পর্ক আসিল কোনো একটা জিনের লাগে কথাটা বুঝলেন, বাচ্চা ওনার লাগে গিয়ে একটা তার মাঝ রাইতে কোন পাইবার বাইর হইবার দেখছেন নি, কোন বাইরে আবার দেখছেন কারোর সাথে মেলামেশা করতে দেখছেন, আশা করে কোন তো।
পাশ থেকে ভানু বেগম জমা দিলেন, হুঁ দেখছি তো, আমি দেখছি হুজুর, আমার বই না প্রায় রাতেই বাইরে হয়ে যেত, ওই বোট কাজ তোলা আছে না ওইখানে যেত, ওইখানে সে প্রায় থাকত, ওইখানে ওইখানে হরিতান্ত্রিক নামে একজন ছিল, আর বলতেছিল, আফা আমার পানি দাও আমার না জ্বর আইতেছে মনে হয়। আমি হিতির কপালে হাত দিয়া দেখি মেলা জ্বর। আমি শিখালাম, বইন বইন এ বইন এত রাতে তুই কইয়েছিলি? ও তখন কইল, নিশুর নিকুশুর হাতে বানা বানা দান করতে গেছিলাম। নিকুশ হিটি ক্যাটারে বইন, আমি বেসিক্যালি ও কথা কয় না, কথা ঘুরায় দেয়, কিন্তু আমি ওরে দেখছি হরিতান্ত্রিকের কাছে যাইতে। ভানু বেগমের কাছে এসব কথা শুনে ইমাম সাহেব বললেন,
ওরে ওরে সাধু হরিতান্ত্রিক কি আমার পঞ্চ যায় তো?
ভানু বেগম বললেন, না হুজুর হিতিরে পাইতেন না, হিতি মেলা দিন ধরে এই গ্রামে আয় না, ও আপনি কি করবেন? জেনের লগে কিরাম সম্পর্ক আসিল আমি তো জানি না, আপনি আগে যে হুজুর আসিল হিরণ হুজুর হেতির লাগে যে কথা কন, এই পোলা নাকি জিনের পোলা, তার হাতে তো কইছিল আমারে, তার লাগে তো তার কেরাম থেকে বাইর করে দিয়েছিল। মেম্বার সাহেব বললেন,
আজ মনে হচ্ছে হিরণের হিরণের ভুল বুঝছিলাম, মালা আমার প্রায় সময় কই তো হিতির নাকি কিরাম কিরাম লাগে, এর শরীরটা ভালো না, জানি বাবু অন কি করতাম বুঝতাছি না তো, কিন্তু কিছু করবার পারি না। ইয়েসে, আমি কিন্তু বলতে পারতাছি না কি হইব।
এই ঘটনার পরে বেম্বার সেখান থেকে যত দূর সম্ভব পারেন তত দূর খবর পৌঁছান, খোঁজ লাগান কিভাবে হিরণ হুজুরকে খোঁজ পাওয়া যায়। কিন্তু কয়েক মাস পার হয়ে গেলেও তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এদিকে বাচ্চার চোখ প্রায় রাতে অস্বাভাবিক রকমের লাল হয়ে যায় এবং মাঝে মাঝে বোঝা যায় যে সে জিনের বাচ্চা। কখনো কখনো তার চেহারা বিকৃত হয়ে যায়, কখনো কখনো তার চোখ দিয়ে লাল লাল আভা বের হয়। সে রাতে ভয় কেউ বাচ্চারা আশেপাশে থাকে না, থাকলেও বড় মা ভানু বেগম শত সাহস নিয়েও বাচ্চাকে কোলে আঁকড়ে রাখে। তা দেখে প্রতিবেশীরা আজকাল ভানু বেগম থেকে দূরে থাকেন, কেননা তার বিশ্বাস ভানু বেগমের সাথে হয়তোবা বাচ্চার মধ্যে থাকা জিনের কোনো সম্পর্ক আছে। যদিও কোনোটা সত্যি কোনটা মিথ্যা সেটা এখনো আমরা জানি না। মাসের কিছু নির্দিষ্ট সময়ে বাচ্চার চোখের মণি অস্বাভাবিক লাল বর্ণ ধারণ করত। এমনই এক রাতে ভানু বেগমের মনে হলো তার পা ধরে টানছে, মধ্যরাতে টানছে। ভানু বেগম হঠাৎ ঘুম থেকে উঠে ভয়ে চমকে ওঠেন, দেখেন তার আড়াই বছরের বাচ্চা সন্তান তার আপন মা মালার সাথে বসে বসে খেলা করছে। ভানু বেগম সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। ভানু বেগমের যখন জ্ঞান ফিরে আসে তখন ভোর হয়ে গেছে। এমনিতেই তার জ্ঞান ফিরে আসে, কাউকে জ্ঞান ফিরাতে হয়নি। অবাক করা ব্যাপার হলো সে বাচ্চাটাকে সে রাতে রাতের বেলা পায়ের কাছে বসে খেলতে দেখেছে এবং সে স্বাভাবিকভাবে তার পাশে ঘুমাচ্ছিল। রাতের কথা মনে পড়ে ভানু বেগমের অন্তরে ভয় ঢুকে যায়। সে দ্রুত শোয়া থেকে উঠে ঘরের দরজা খুলল। মেম্বার তখন বাড়ি ফিরেনি। সে কয় রাত বাচ্চার চোখের মনি লাল হয়ে গেছে। সে কয়রাত মেম্বার ফরিদ ইমাম বাড়িতে থাকে এবং ইমাম অনেক চেষ্টা করেও সে সমস্যার সমাধান করতে পারেনি। তবে বাচ্চার চোখে মনি লাল থাকার কারণে বাচ্চার সামনে যদি আয়াতুল কুরসি পড়া হয় তবে বাচ্চার চোখ বন্ধ করে ভানু বেগমের শরীর শরীর আঁচলের মুখ দিয়ে মাথা লুকিয়ে ফেলেন। আর এই তথ্য পুরো গ্রামের রটে যায়। মেম্বার সাহেবের সন্তানকে সবাই জিনের বাচ্চা বলে ডাকতে থাকে। এর মধ্যেই এই খবর যেন ছড়িয়ে পড়ে গ্রাম থেকে অন্য গ্রামে এবং সদর পর্যন্ত যেন পৌঁছাতে সময় লাগেনি। দৈনিক পত্রিকার সাংবাদিকরা পর্যন্ত এই গ্রামে এসে ঘুরে যায়, কিন্তু মেম্বারের সন্তান বলে সাংবাদিকরা বেশি দূর এগোতে পারেনি। এক সাংবাদিক নাকি রিপোর্ট লিখে রাতে রেখে দিয়েছিলেন, মেইলটা আর পাঠানো হয়নি, প্রচন্ড ঘুম আশায় ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে দেখে ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। ওই অঞ্চলের ব্যাপারটা একটু হলো বেশ সাড়া ফুড়ে দিয়েছিল, কারণ পুরো ব্যাপারটায় কেমন যেন একই সাথে অবিশ্বাসও ছিল এবং একই সাথে বিশ্বাসও ছিল। এক রহস্যময় ঘটনা হিসেবে প্রকাশ পেয়েছিল। সবাইকে অবাক করা বিষয় হলো বাচ্চাটার মধ্যে অমন অদ্ভুত সব আচরণ থাকার পরেও কখনো মনে হয়নি যে সে জিন দ্বারা আক্রান্ত বা জিনের বাচ্চা। কিন্তু আয়াতুল কুরসি পড়ার ফলে নিজেকে লুকিয়ে নেয়, চোখ বুঝে থাকে। এই ব্যাপারটা বলে তো খুব বেশি চিন্তার ছিল। মেম্বারের বড় বোনের মেয়ে ঢাকা একটা বেসরকারি মেডিকেল কলেজ থেকে সেবার মাত্র বের হয়েছিল। সে তার বাবার ছেলেকে দেখতে এসেছিল। ব্যাপারটা সাথে কোনো প্রকার চিনের সম্পর্ক আছে নাকি সেটা মনে করে না। তার মতে এটা একটা শারীরিক সমস্যার অন্তর্ভুক্ত। সে তার মামাকে অনুরোধ করেছিল, মামা আপনি আপনি বাবুকে নিয়ে আমাদের শহরে চলেন, ওকে বড় ডাক্তার দেখাবো। আমার স্যার বড় মেডিসিন বিশেষজ্ঞ, আমার বিশ্বাস তিনি বাচ্চাকে সুস্থ করিতে পারবেন, কেননা আমার মনে হয় না এটা জিনের কোনো ব্যাপার স্যাপার আছে। পরদিন সকালে সে ডাক্তার বাণী কাউকে কিছু না বলে সরাসরি সে শহরে ফিরে যায় এবং ফরিদ সে মেসেজ করে দেয়, আমি চলে যাচ্ছি, বাচ্চাটাকে শহরে আনার প্রয়োজন নেই। এরপরে বাড়ি ফিরে টানা এক সপ্তাহ সে কিছুই খেতে পারেনি। তার মানে মেম্বারের বোনের কাছ থেকে এটা জানা গিয়েছিল। মেম্বার অনেক জানার চেষ্টা করেছিল, তনের খবর, কিন্তু কিছুই জানা যায়নি। বোনের মেয়ে মুখ খোলেনি। বোনের মেয়ের কথায় প্রথমে যাও একটু বিশ্বাস এসেছে ছিল, সে হয়তোবা চিকিৎসা করালে ঠিক হবে, কিন্তু হঠাৎ করে ফিরে যাওয়া ও অমন চিৎকার বা আচরণ করা কোনো কিছু স্বাভাবিক ছিল না। এভাবে আরো সময় কুড়িয়ে যায়। মেম্বারের ছেলে ধীরে ধীরে বড় হতে থাকে। হাঁটা চলা করার পর বট গাছতলায় হঠাৎ করে চলে যেত, কেমন যেন চেহারাটা বদলে যেত এবং কালো কালো হয়ে যেত এবং তাকে আটকে রাখা দুষ্কর বিষয় এবং কষ্টকর হয়ে যেত। সে অদ্ভুত অদ্ভুত আচরণ করতো, অদ্ভুত অদ্ভুত শব্দ করত। মেম্বারের ছেলেকে যখন জিজ্ঞেস করা হয়, মেম্বারের ছেলের নাম রেন্টু ছিল,
জিন্টুকে যখন জিজ্ঞেস করা হয় তোমার চোখ লাল হয়ে যায় সেটা তুমি টের পাও, যখন সে বলেছিল সে নাকি কিছুই টের পায় না, তবে সে নাকি খুব চোখ চলে তার এবং সে নাকি অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। ইমাম সাহেব জিজ্ঞেস করেছিলেন,
আজা তোমার মধ্যে কি কোনো আসন যেমন করে বাবা সত্যি করে হতো?
তখন জিন্টু বলেছিল, না তয় আমার বট গাছ মেলা ভালো লাগে, মা সাইবার দেয় না, অনেক কষ্ট করে, আমি তো আমার তো সুরে যাইতে ইচ্ছে করে সেখানে। তখন ইমাম সাহেব বললেন,
তুমি বট গাছ গেলে তোমার লগে কেউ দেখা করবো না। হে
না, প্রথমে না বললেও এরপরে হ্যাঁ বলে। তার অল্প অল্প কথায় কিছুটা ভয়ঙ্কর আভাস পাওয়া যাচ্ছিল, বোঝা যাচ্ছিল সে ভয়ঙ্কর কিছু ঘটিয়ে দিবে। জিন্টু যখন বলে সে বট গাছে গেলে কিছু দেখা করতে আসে, তখন সেটা নড়াচড়া করে ওঠে এবং বলল,
বাপ তোর লোকে কেটা দেখবে না হে?
ভানু বেগম প্রশ্ন করল। তখন সে রেন্টু বা শয়তানের সে পুত্র বলে উঠল, কি আসছো না হে, সে আমার মাথায় হাত রাখে, কি সব যেন কয়, হিতির এত মেলা চলছিল, আমার অনেক ভালো লাগে। রিন্টু এই চাইতেও বেশি কিছু বলতে পারত না কিংবা বলতে চায়নি। এরপর হঠাৎ একদিন গ্রামে সারা পড়ে যায় মানুষের মধ্যে, গ্রামে নাকি হিরণ হুজুর এসেছেন, মসজিদে এসে নামাজও পড়েছেন, এমনকি এই জুম্মার পর তিনি চলেও গিয়েছিলেন, পিছু ফিরে তাকাননি। হঠাৎ আগমনে গ্রামের সবাই রীতিমতো ঈদ উৎসব শুরু হয়ে যায়। হিরণ হুজুর এসেছে শুনে মেম্বার তার তড়িহড়ি করে মসজিদে ছুটে গেলেন, সাথে ফরুদ, ভানু বেগম এবং রেন্টু, মানে সে জিনের বাচ্চা। অবাক করার বিষয় হলো, রেন্টু শুরুতে একদম যেতে চাচ্ছিল না, কিন্তু যখন আয়তাল কুরসি পরে ফু দেওয়া হয় রেন্টু একটা কথাও বলে না, যেন রোবটের মতো যাচ্ছিল। মসজিদের মুয়াজ্জিন শরীফের বাড়িতে উঠেছেন ইমাম হুজুর এবং এতকাল পরে তিনি আসায় মুয়াজ্জিনের বাড়িতে বিকেল নাকাত হাজার হাজার মানুষ ঠল নেমেছে, শুধু এক পলক কেউ দেখতে এসেছেন, দূর থেকে দেখে প্রশান্তি নিয়ে চলে যাচ্ছেন, কেউ কেউ আবার সালাম দিয়ে দোয়া নিয়ে চলে যাচ্ছেন, কেউ আবার এসেছেন পানি পড়া নিতে। হঠাৎ মেম্বার পরিবারের আগমনে উল্লাসিত জনতা কেমন যেন চুপ মেরে যায়। এত ঘটনার পরেও হাজার হাজার মানুষের সামনে হিরণ হুজুর মেম্বারকে দেখতে পেয়ে যখন নিজের বুকে জড়িয়ে ধরে এবং সবাইকে বলে, মেম্বার শাহ আমারে আমারে গ্রাম নিয়ে বাসায়, কাজটা উনি ভালো করেন নাই সেটা আপনারা জানেন, আমিও জানি, কিন্তু আল্লাহ বলেছেন মাফ করবে দিতে, কিন্তু উনি মুরব্বী মানুষ, আমি মাফ করে দিলাম। কথা শেষ হওয়া মাত্রই গ্রামের মানুষ হাত তালিতে ওঠে। মেম্বার তখন বলেন,
আমি আরা আমি ভুল করছি, আমি ভুল করছি, এটা আমি স্বীকার করি, আজ আমি আইসি, এদির এদির কাছে মাফ চাওয়ার লাগা, আর আপনাকে বিশ্বাস যে এদি আমার বোলারে ঠিক করবার পারবো, এটা এটা অন আমার বিশ্বাস।
কিরণ খুঁজুর বলল,
আমি যে এই গ্রামে আইসি দুই না কারণে, এক আপনাকে লোকে দেখা সাক্ষাৎ করতে, আর দুই মেম্বারের পোলারে এক পলক দেখবার লাগা, আমি কয়দিন আগে খবর পাইছিলাম হেতির পোলারে নাকি সিনার আসর করছে, আমি তো জানি হেতি পোলার কোনো সমস্যা আছে, আল্লাহ ভরসা কাল ঠিক এই পোলা আপনার ডরাইবেন না, কাল চলে যাবো, তবে পোলারে সুস্থ করে যাবো গা।
উল্লাসিত সবাই মেম্বারকে বললেন,
আমি কত কত কথা দিছি, হেতি যদি আমার পোলারে সুস্থ করতে দেয় তো আমি গ্রামের মেম্বারের সিআরতে সরে যাব, হেতি আমি মেম্বার বানাবো, ওই আমার শুধু কথাটা কাজ করে দিক, আমার পোলাটারে সুস্থ করে দিক।
জনগণ এটা শুনে খুব বেশি খুশি হলেও হিরণ হুজুর বলেন, তিনি এই গ্রামে আর থাকতে পারবেন না, তিনি নাকি কোথাও খুব গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছেন, সেখান থেকে আসাটা তার পক্ষে সম্ভব হবে না। যাই হোক, সেই রাতটা চলে গেল এবং সেই শুক্রবার রাতের ঘটনা। বহুকাল পরে হিরণ হুজুর আসেন মেম্বারের বাড়িতে, উপস্থিত আছে মেম্বারের বউ, ফরিদ, মসজিদের ইমাম আর রেন্টু, আরো অনেকে আছে। রেন্টুকে দেখে হুজুর বললেন,
রেন্টু তোমার আমি ছোটবেলা থেকে দেখেছিলাম, ও মেলা বড় বস বড় হয়ে গেছো গা তুমি, কোটা কোটা আসা কথা কম, ঠিক আছে আমি তাইলে তোমার মজার মিষ্টি খাও, ঠিক আছে?
মিষ্টির কথা শুনে রেন্টুর চোখে মুখে যেন আনন্দ ফুটে উঠল আর বলল,
হন মেলা বড় হয়ে গেছ না, কোন সত্যি করে কম।
কিন্তু এরপর ধীরে ধীরে ওর চোখের বনি পাল্টে যেতে শুরু করলো, লাল বর্ণ ধারণ করা শুরু করলো। সকলে ভয় পেলেও হিরণ কিন্তু ভয় পায় না। সে বলে,
কিরে সুস্তান,
রেঞ্জু মাথা নেড়ে বলল,
হ কেন পুরানা লাগে এমন করলি রে বলতো?
রেঞ্জু মোটা কণ্ঠে বলল,
রেঞ্জু মা আমার এই পোলাটা দিয়ে গেছে, তার নৈকা আমি ওর সাথে থাকি, আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, পোলাটা নিজের বোনার পুরো মনে করে ভালোবাসি।
রেন্টুর মুখে এই কথাগুলো শুনে পূর্ণ বয়স্ক করো কথা যেন শুনে বেশ ভয় পেয়ে গেল। তখন হিরণ হুজুর বললেন,
আপনারা কেউ ভাবেন না, ভয় পান না, এতে কোনো ক্ষতি করবে না।
তখন হিরণ হুজুর আবার বলা শুরু করলো,
বুঝলাম তুমি মানুষের পোলারে নিজের পোলা মনে করে পালতাছ, কিন্তু তুই জানোস না, তুই তোর মধ্যে তুই থাকলে ওর শরীরে কত কষ্ট হয়, ওর শরীর শুকাই যেতেছে, আমি তোমার খুব ভালো করে চিনি, তুমি বেশি ভালো না, তোমার আসন সব কিন্তু বাইর করা দেব।
রেন্টুর এরকম বিভৎস হাসি দেখে সবাই যেন বেশ ভেবাচাকা খেয়ে গেলেন এবং হিরণও বেশ ভেবাচাকা খেয়ে গেলেন। অন্যদিকে তার অপ্রস্তুত হয়ে যাওয়াটা বেশ দৃষ্টিগোচর হয়েছিল এবং সবাই বেশ সন্দেহ করলো। হিরণ হুজুর নিজেকে সামলে বললেন,
আমার আসল রূপ বাইর করে দিয়া তোর কি লাভ হইব বল? হ্যাঁ, আমি যদিও অন্তর পোনাডারে সাইপা ধরি কি করবি? হ্যাঁ,
তখন সে ভয়ঙ্কর সেই জিনটা বলল,
না হিরণ তুই এটা করিস না।
আচ্ছা কেমনি গিয়ে? হ্যাঁ, পাশ থেকে ভরত চোখে ভানু বেগম হিরণ হুজুরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা হুজুর সেনে কত না হুনে আপনি কি আমার পোলাডারে সাইপা ধরবেন? হিরণ ভানু বেগমের ভয়ে বুঝতে পেরে নির্ভয়তে বললেন,
না যাচ্ছে এরই না, আমি আপনার পোলাডারে গলা চিপা ধরব কেন? দেখলেন না ভয় সমাধানটা কেমন জানি আমার কথা বই না মনে পড়তেছে, গলা ধরন লাগতে। হ্যাঁ, তাই যদি বেশি কারবার করে না আমি পোলাটার গলায় হাত দিলেও দিতে পারবো, আমার হাতে জাদু আছে।
হ্যাঁ, এতটুকু বলে এত মুচকে হাসি দিলেন হিরণ। তখন হিরণ বলল,
কিরে কয় তোর নাম কি? আমি ধিকোশ।
নামটা শুনে ভানু বেগম বেশ অবাকই হলো, কারণ এই নাম তার বোনের কাছ থেকে একবার শুনেছিলেন। তিনি বললেন,
কিরে কি লাগা তোর এই পোলাটারে দরকার ছিল বলতো?
তখন সে জিনটা বলল,
এখানে হরিতান্ত্রিকের লোকে আমার খুব ভাবা ছিল, আমার পোলাটার ময়রা যাওয়ার পর আমার কেন মনে হইতেছিল এখানে মানুষের পোলারে পড়লে পরে কেমন হইব, বিনিময় খেতে ময়রা আমি উপহার দিতাম, তো মেম্বার হেডা হরিতান্ত্রিকের কাছে মানত করবার লাগে, হরিতান্ত্রিক এই কথা ওনারে শুনে রাজি হয়ে যায়।
কি দিবার চাইছিল যে হেতি তোর পোলারে তার নামে সুপা দিলি বলতো? তখন সে জিনটা বলল,
হেতি চাইলে আমি যেন হেতির বউ মানে ভানু বেগমের শেষ করে দিই, মেম্বার যে বড় বউ মনে করে বেশি ভালোবাসে হেডি, হেতি বুধবার পায়রা হরিতান্ত্রিকের কাছে গেছিল বান মারা লাগা, পরে বান মারার বিনিময় আমি হেতির পোলারে নিজের করে আনিসলাম, কিন্তু ভানু বেগমের লাইগা ভালো সংবাদ আসছিল, ছোট্ট বইয়া ময়রা সাইতা হেতি বাইসা গেছে, আমি আর তাই ভানু বেগমের জাদু করে নাই।
ভানু বেগম হাও মাও করে কান্না শুরু করে দিল এবং হিরণ হুজুর নিজেই যেন বেশ টাসকে খেয়ে গেলেন আর বললেন,
অন ক তুই পোলাটারে সারে যাবে কিনা বল, শোন সত্যি করে
কম না, ওরা আমি নিজের পোলার মতো করে ভালোবাসি, দায়ন্ত সলবার থাকলে পোলাডারে মানুষের মধ্যে ভালো করে আসলবার ফিরবো পারবো না, আর তুই তুই যদি পোলাডার ভালো চাইস তাহলে হিরির মধ্যে ঢুকে দাস না কেন? হ্যাঁ ঢোকাস কে রে, যেন মানুষের মধ্যে ঢুকলে কি হয় তুই জানোস না? হ্যাঁ জানি, তয় কোনো তয় হয় না, তোরা আমি অহনি বাইর করাম,
এই বলে কিরণ হুজুর ছোট রেন্টুকে প্যান্টটা খুলে কোমরে চাপ দিল এবং প্রস্রাবের স্থানের সামনে বোতল ধরে রেন্টুর কোমরে চাপ দিল। রেন্টু বোতলের ভেতরে প্রস্রাব করে দেয়। সাথে সাথে কিরণ হুজুর বোতলের মুখটা আটকে দিয়ে সবাইকে বলল,
আপনাকে পোলায় হন থেকে একেবারে সুস্থ, আর কোনোদিন রেন্টুরে কেউ জানাই থাকত না, হেডির আর কিছু হইত না, আমি চলে যেতেছি।
মেম্বার কিছু বলতে যাবেন কিন্তু হিরণ তড়িঘড়ি করে চলে গেলেন। কি মনে করে ফরিদ যেন তার পিছু নিল, কিন্তু বাকি সবাই রেন্টুকে মনোযোগে সেই দৃশ্য আরো অনজর এলো না। পরদিন সকালে পুরো গ্রাম জুড়ে খবরটা রটে গেল। বট গাছের নিচে হরিতান্ত্রিকের মৃতদেহ পাওয়া গেছে। গ্রামের সবাই ধারণা করে এই কোনো জিনের কাজ হবে এবং হরিকে মেরে রেখে গেছে। আমি ফরিদকে জিজ্ঞেস করলাম,
ফরিদ ভাই সবই তো বুঝলাম, কিন্তু ফরিদ ভাই আমাদের থামিয়ে দিলেন আর বললেন, আমি হিরণের হুজুরে পিছে পিছে যাইছিলাম, মেলা দূরে যাই, হঠাৎ করে হিরণ হুজুর পিছু চাইল, আমার বুকের মধ্যে স্যাত করে উঠল। হিরণ হুজুর হাইসা দেয় আমার দেয়, আমার কয় কি গো ফরিদ মিয়া আমার পিছে পিছে যে, আমি কই না হুজুরে নে জানি না কি নাইয়া আপনার পিছে পিছে চলে আসছি, আচ্ছা আপনি ডাকলেন তাহলে কোথায় বলেন তো আমি জায়গা। তারপর কি হলো ফরিদ ভাই? ফরিদ ভাই বলল, এরপর যা হইল আমি আমি এখনো মরলে মনে পড়লে আমার শরীরের লোম দাঁড়ায় যায়। আমি হুজুরের চোখের সামনে লক্ষ্য করলাম, হুজুর আমার চোখের সামনে পাগি হয়ে উড়ে চলে যেন কেমন উড়ে গেছিল আমি জানি না। হুজুর কি আসলে মানুষ ছিল নাকি জিন ছিল নাকি কি ছিল আমি জানি না, হুজুর আমার চোখের সামনে পাখি হয়ে গেছিল, পাখি পাখি কেমনি কি উড়ে উড়ে চলে গেল, আমি বিশ্বাসও করতে পারি নাই। আমি এই কথা কারো বলবো এটা আমার সাথে ছিল না। এরপর বাড়িতে চলে আসি। এই ছিল ঘটনা। তো জিপসু ভাই এই ছিল ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আশা করছি ঘটনাটি ভালো লাগবে। এরকম আরো ঘটনা আমি অবশ্যই প্রেত পডকাস্টের জন্য পাঠাবো। এটাই ছিল প্রেত পডকাস্টে আমার পাঠানোর সর্বপ্রথম ঘটনা। আমি রায়হান। এরকম আরো কালেক্টেড কিছু স্টোরি আছে, আমি ইনশাআল্লাহ সময় করে ঘটনার দিকে পাঠাবো, অবশ্যই কালেক্টেড করে পাঠাবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এবং আশা করছি আপনার এই স্টোরি সবার কাছে ভিন্ন ধরনের সুন্দর লাগবে। এবং আমার বিশ্বাস যে আপনার সবার কাছে ঘটনা অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং ভালো লাগার মতনই ঘটনা ছিল। এটা অসম্ভব রকম সুন্দর ছিল। সবচেয়ে বেশি টুইস্ট ছিল একদম লাস্টের অংশে। মাই গুডনেস, দ্যাট ওয়াজ আ বিউটিফুল স্টোরি, মাই গুডনেস। শেষেতে কি হলো, এটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। এবং সবচাইতে অদ্ভুত ছিল যে ইমাম সাহেবটা আসলে মানুষ ছিল নাকি জিন ছিল, মানে ইমামটা কে ছিল, কতগুলো প্রশ্ন যে মাথার ভেতরে ঘুরপাক করছে। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি। এবং এর সাথে বলবো যে এরকম স্টোরি থাকলে আসলে তখন ভালো লাগে যে মনে হয় যে না এবার কোথায় দারুণ দারুণ স্টোরি পাচ্ছে আমাদের প্রেতের জনগণ। সত্যি বললাম, দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি ভাই। আশা করছি এরকম আরো অনেক অনেক স্টোরি আপনি পাঠাবেন। রায়হান ভাই, আপনার কাছ থেকে এরকম কয়েকটি স্টোরি আমি চাই, দারুণ দারুণ রকমের ঘটনা পাঠাবেন। আপনার প্রতিটা ঘটনার অপেক্ষায় আমি আছি। ইনশাল্লাহ অনেক অনেক ভালো ঘটনা আপনার কাছ থেকে পাবো এবং ইনশাল্লাহ আপনি ফাটিয়ে ফেলবেন সামনে। থ্যাংক ইউ ভেরি 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 মাচ। সো দিস ইজ ইট। আর বেসিক্যালি পড়ার মতো কিছু নেই, আমি চলে যাব পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনাটা আপনাদের কাছে দারুণ অসুবিধা লাগবে। চলে যাই ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আমি ফরিদ হোসেন বলছি ঢাকার ধানমন্ডি বাড়ি থেকে। আজ প্রথমবারের মতো প্রেত পডকাস্টে ঘটনা শেয়ার করলাম। ঘটনাটা মূলত আমার এক বন্ধুর কাছ থেকে কালেক্ট করা, এবং আমার বন্ধু বিদেশে থাকে এবং সে বিদেশের একটি ঘটনা পাঠিয়েছে, এবং সেই ঘটনা একটি জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি লিখেছেন এবং সেই গল্পটি আমাকে সেন্ড করেছেন, এবং আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি বা সেভাবে শেয়ার করছি। আপনার কাছে ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। তিনি লিখেছেন, কয়েক বছর আগের কথা, গ্রাম অঞ্চলের দিকে একটা বাসা ভাড়া নিয়েছিলাম। সেখানে প্রতিবেশী হিসেবে পেয়েছিলাম এক বিবাহিত দম্পতি, লিসা এবং মাইকেলকে। লিসা আর মাইকেল দুই সন্তানের বাবা মা, এক ছেলে এবং এক মেয়ে আছে তাদের। তারা যথেষ্ট ভদ্র এবং শান্তশিষ্ট পরিবার, দেখলে বোঝা যায় তারা খুব নম্র এবং তাদের কোনো শত্রু নেই এবং তারা নিজেদের মতো থাকতে পছন্দ করেন। হঠাৎ এক রাতের কথা, আমি ঘুমোচ্ছিলাম, প্রচন্ড চিৎকারে আমার ঘুমটা ভেঙে যায়। শব্দ শুনে মনে হলো এটা আমার প্রতিবেশীর ঘর থেকে আসছে। আমি সাথে সাথে বিছানা থেকে নেমে সোজা নিচে চলে যাই। আমি যখন আমার মূল ফটকের কাছে গিয়ে পৌঁছালাম, হঠাৎ দুটি ছোট্ট ছোট্ট ছায়া একরকম যেন আমার পায়ের কাছে ছিটকে এসে আমার পা দুটো জড়িয়ে ধরল। অন্ধকারে কিছুটা ভ্রম মনে হলেও আমি খানিকক্ষণের মধ্যে অবৈধদেরকে চিনতে পারি। আসলে সেটা অবৈধ ছিল না, তারা আমার প্রতিবেশীর দুই ছেলে মেয়ে। কিন্তু তাদের এমন অদ্ভুত আগমন সত্যি আমাকে চমকে দিয়েছিল। বাচ্চারা তাদের ঘুমানোর পোশাকের ছিল সেই সময়, এবং ওদের মুখটা একরকম রক্ত শূন্যতায় নির্ভর ছিল এবং প্রচন্ড রকমের ভীত সন্ত্রস্ত চেহারা নিয়ে আমাদের দিকে তাকিয়েছিল। দুটো বাচ্চাই আমাকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, এমন সময় ওদের মাকেও দেখলাম আমার দিকে ছুটে আসতে, এবং স্পষ্টই বুঝতে পারলাম তিনিও কোনো কিছু দেখে প্রচন্ড রকম ভয় পেয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সাথে সাথে এটাও বললাম যে তীব্র চিৎকার শুনছি, এটা কি তোমরা করেছো? লিসা তখন হাঁপিয়ে হাঁপিয়ে বলল, আমাদের বাড়িতে কেউ আছে? ওর কণ্ঠস্বরটা কাঁপছে। সে আরো বলল, আমি না রান্নাঘরে কাউকে শুনতে পেয়েছি, কিন্তু গিয়ে দেখবার মতো সাহস ছিল না বলে চলে আসছি। এরপরে আমি আরো সিঁড়ি পেয়ে উপরে ওঠার শব্দ শুনি এবং আমার বাচ্চাদের দরজা খোলার শব্দ শুনতে পাই, আর ঠিক উপরে একটা একটা মেয়ের চিৎকার শুনি। আমি জানি না কিভাবে বের হয়ে এলাম, কিন্তু সৃষ্টিকর্তার কাছে সহায় ছিলেন বলে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে আসতে পেরেছি। লিসার এমন কথায় আমি কিছুটা হলেও বেশ ভয় পেয়েছিলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি কাউকে দেখোনি? লিসা তখন না বদক জবাব দিল, সাথে আরো বলল, বাচ্চারাও তো তাদের ঘরে দৌড়াদৌড়ি করে এসেছে আর সাহস হয়নি ভিতরে ঢুকার। আসলে জিনিসটা কি ছিল, দয়া করে আমাদের সাহায্য করুন, আমার মনে হয় আমাদের পুলিশকে ফোন দেওয়া উচিত। আমি বাচ্চাদের দিকে তাকালাম, তখন ওরা ভয়ে কাঁপছে। আমি জিজ্ঞেস করলাম, ওদের বাবারা কোথায়? তখন লিসা বলে উঠল, ওদের বাবার রাতের শিফটে কাজ করতে গেছে তাই বাসায় নেই। লিসা জবাব দিলে আমি লিসাকে বললাম আমার ঘরে যেতে এবং পুলিশকে ফোন করতে বললাম। লিসা আমাকে ধন্যবাদ জানিয়ে তার দুটো বাচ্চাকে নিয়ে আমার বাড়িতে ঢুকলো। ওরা যখন আমার বাড়িতে ঢুকলো, আমি তখন ওদের বাড়িতে দেখতে চাইলাম আসলে ব্যাপারটা কি, আসলে কি কেউ আছে কিনা। ওদের বাড়ির মূল ফটকটা খোলায় ছিল, চারদিকে নিস্তব্ধতা এবং অন্ধকারে ঘেরা। হঠাৎ আমার শিরদাঁড়া দিয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। আমার মধ্যে খুব গভীর একটা অনুভূতি হচ্ছিল যে কেউ একজন আমাকে নজরে নজরে রাখছে। মনের কোহিনে কোন থেকে একটা ছোট্ট কণ্ঠস্বর আমাকে বলছে, এটা একটা ফাঁদ, এটা একটা ফাঁদ। আমি জানি না আমার কি হলো, কিন্তু ঠিক সেই সময় আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। অচেনা এক বিভৎস ভয় যেন আমাকে চেপে ধরল, না জানি অন্ধকারের মধ্যে কি না কি দুঃখে আছে। আমি নিজেই যখন নিজেকে বলছিলাম শক্ত হতে, আর আমি কিনা ছোট বাচ্চাদের মতো করছি, আমি তো ছোট বাচ্চা নই। আমি বাড়ির বাইরে এসে খোলা বাগানে বাড়ির বরাবর হেঁটে যেতে লাগলাম, আর ঠিক তখনই কিছু একটা দেখতে পেলাম। যা দেখলাম তা দেখে আমি থমকে যেতে বাধ্য হলাম এবং হঠাৎ করে লক্ষ্য করলাম উপরের তলার একটা জানালায় হঠাৎ করে জ্বলে উঠলো একটা লাইট, এবং লাইটের আলোটা বেশ ঝলকানো ছিল। কিন্তু সে সময় পুরো বাড়িটা তো ফাঁকা থাকার কথা, কিন্তু থাকার কথা নয়, কারণ সবাই তো আমার সামনে চলে এসেছে। তাহলে এই আলোটা জানালো কে? আমি ওই জানালা বরাবর তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কেউ আছে কিনা, কিন্তু না, কাউকে দেখতে পেলাম না। শুধুমাত্র পর্দাগুলো বাতাসে নড়তে চড়তে দেখলাম। আমার মনে হলো সেই কোহিন কোণে সে আবারও একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে বলল, উপরে কিছুটা আছে, আর এটা নিজেকে ধরা দিতে একদম কিত নয়, এবং বরং সে চায় তুমি তাকে নিজের থেকে খুঁজে বের করো। আমি আমার নিজেকে তখন শান্ত করে রাখার চেষ্টা করছি, হয়তো মনের ভয়, কিন্তু অনেক সময় এসব বড় ধরনের ভয় সৃষ্টি করে। আমার মতো একজন পূর্ণবয়স্ক জোয়ান মানুষের যদি ভয় পায় তাহলে সেটা লজ্জাজনক। নিজে নিজেকে বুঝ দিলাম, ভাবলাম এইটা নিশ্চয় কোনো চোর হবে, নানু কোন ডাকাত। চোর যদি হয় তবে সে কেন ঘরের আলো জ্বালিয়ে দিল? এ কি তাহলে সাহসী চোর নাকি ঘটনা কি? হঠাৎ করে লক্ষ্য করলাম ঘরের বাতিটা নিভে গেল। বাতি নিভে যাওয়া মাত্র আমি কয়েক কদম পিছিয়ে চলে আসি। অন্ধকারে আমি তখনও কিছু দেখতে পাইনি, কিন্তু আমার সারা শরীর তখন লোম দাঁড়িয়ে গিয়েছিল। আবারও ঘরের বাতিটা জ্বলে উঠলো। এবার বাতি যখন জ্বলে উঠলো মনে হচ্ছিল সে আমার হার্ট রীতিমতো কয়েক গুণ জোরে জোরে মিট করছিল। একটা কালো ঘন অপরকে দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে থাকতে, একজন মহিলা। তার ত্বকে ছিল টান টান একটা ভাব এবং বেশ লম্বা তার চুল ছিল, তবে তাকে দেখতে একটা মৃত মানুষের মতোই লাগছে। সে তার শূন্য চোখের কোটর দিয়ে আমার দিকে একবার তাকায় এবং মৃত একটা হাসি দেয়। হঠাৎ করে লক্ষ্য করলাম বাতিটা নিভে গেল। এক অদ্ভুত রহস্য তৈরি হচ্ছে। আমি পেছনে ফিরে এক দৌড়ে আমার বাড়িতে চলে আসি। আমি যখন আমার বাড়ির মূল দরজার কাছে এসে দরজা ধাক্কাতে রাখতাম, যতক্ষণ না প্রতিবেশী মহিলা নিশা দরজা খুলে না দেয়। এরপরে সে দরজা খুলে আমার দিকে ভয় এবং উদ্বেগের দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার মুখ তখন একদম ফ্যাকাশে আর চোখগুলো যেন ভয় ঠিকরে বেরিয়ে আসছে, আর তা দেখে বাচ্চাগুলো আরো ভয় কেঁদে উঠে। আমি হাঁপাতে হাঁপাতে জল চাইলাম। লিসা আমাকে এক গ্লাস পানি দিলে আমি ঢোক দিয়ে রীতিমতো খেয়ে ফেললাম। আমার হার্ট বিটটা তুমুল গতিতে চলছিল আর সারা শরীর যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে আমার হয়তোবা তখন হার্ট অ্যাটাক হতে পারে। কিছুক্ষণ পরেও জিজ্ঞেস করলাম লিসাকে, তুমি কি পুলিশকে ফোন দিয়েছো? লিসা তখন বলল, ওরা আসছে, খুব শীঘ্র হয়তোবা চলে আসবে। লিসা জবাব দিল, সাথে আমাকে এটাও জিজ্ঞেস করল আমি কিভাবে ওদের বাড়িতে কিছু একটা পেয়েছি। শুধু এটাই বললাম, পুলিশের জন্য আমরা অপেক্ষা করি, তারপরে দেখা যাক কি হয়। এরপর কিছুটা সময় চলে যাওয়ার পর পুলিশ চলে এলো। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না, না কোনো চোরকে পেল। পুলিশ অন্য পুলিশদের জিজ্ঞেস করলো তারাও কিছু দেখেছে কিনা, কিন্তু কেউ কিছু দেখেনি। আমাকে জিজ্ঞেস করলে আমি কি দেখেছি সেটা বলতে পারলাম না। কি হতো বললে, বা আমার কি বা বলার ছিল? আমি যা দেখেছি সেই কথা কাউকে বলতে গেলে তো কেউ বিশ্বাস করত কি? না, বিশ্বাস করত না, বরং হাসাহাসি করত। পুলিশ এরপর চলে গেল। সকাল সাতটার দিকে মহিলা স্বামী এলে বাচ্চাদেরকে তার পেয়ে বেশ খুশি হয়ে গেল, এবং অবশেষে তারা সারা রাত ঘরে প্রবেশ করল। এরপর থেকে আমি আর তাদের উপরের তলার ওই জানালার দিকে তাকানোর সাহসও পাইনি। সেদিন সে ভয়ঙ্কর রাতের পর থেকে আমার ঘুমাতে খুব সমস্যা হতো। আমি যখনই ঘুমানোর চেষ্টা করতাম তখন একটা মৃত মহিলার মুখ দেখতে পারতাম, আর দেখতে পেতাম কেমন যেন কালো একটা ছায়া আমার সাইডে দাঁড়িয়ে আছে আর আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে। ব্যাপারটা একরকম ভেতরে ভেতরে বেশ যন্ত্রণা দিচ্ছিল আমাকে। তবে এর কিছুদিন পর জীবনে আবার তার স্বাভাবিক পর্যায়ে ফিরে এলো। আমার প্রতিবেশীরা ব্যাপারটা ভুলে যেতে লাগলো। এরপর আর কেউ কোন রকম চিৎকার শোনেনি, না আমি না কোনো মৃত কাউকে দেখেছিলাম বা কোনো ছায়া দেখেছিলাম। জীবন এরপর মোটামুটি ভালোই চলছিল, কিন্তু মাসখানেক পরের কথা, এক সন্ধ্যাবেলায় আমি কাউকে আমার দরজায় ধাক্কাতে শুনলাম, বেশ জোরেই বলা যায়। আমি বেশ অবাক হলাম, কারণ এতটাই জোরে যে মারল যে দরজাটা ভেঙে পড়ল। দরজাটা একদম যেন তাকিয়ে আমার প্রতিবেশী লিসাকে দেখে যার জোপনায় একেবারে অবাক হয়ে গেলাম। লিসা কেন এভাবে দরজা ধাক্কাচ্ছে? হঠাৎ করে ঘটনাটা কি? সব ঠিক হয়ে গেছিল। আমি দরজা খুলে জিজ্ঞাসা, কি হয়েছে লিসা, কিছু বলবে? লিসা কোনো জবাব না দিয়ে একটা হাসি দিল এবং আমাকে দরজার কাছে এসে সোজা আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে লিভিং রুমের দিকে চলে যায়। আমি লিসার এমন অদ্ভুত আচরণ দেখে যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। একটা মেয়ে মানুষ হুট করে একটা পুরুষ মানুষের রুমের ভিতর ঢুকে গেল, অদ্ভুত একটা হাসি দিয়ে উঠল। ব্যাপারটা বুঝলাম না, সে কি চাচ্ছে, কেমন যেন ঝমঝম একটা হাসি লাগলো তার হাসিটা। বাইরে তখন ভীষণ অন্ধকার নেমে এসেছে। আমি নিসার পেছনে পেছনে আমার ঘরের ভেতরের দিকে যাচ্ছিলাম, কিন্তু পাশের বাড়ি থেকে হঠাৎ শব্দ এলে আমি থমকে যাই এবং দরজা দিয়ে কিছুটা সরে বাইরে এসে বেরিয়ে যাই। এবং যখন ওপাশে তাকালাম তখন দেখলাম নিসার বাচ্চারা বাড়ির সামনের বাগানে খেলা করছে। আর এরপরে আমি ভয়ে জমে গেলাম। আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। লিসা তখন তার বাচ্চাদের সাথে তখনও খেলা করছে তাদের বাড়ির সামনের বাগানে। এই দৃশ্যটা দেখার পর আমি নড়ার মতো কোনো শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম। মনে হলো আমার পুরো শরীর যেন প্যারালাইজড হয়ে গিয়েছে। মনের গহীন কোণ থেকে শুধুমাত্র একটাই প্রশ্ন ভেসে আসছিল, লিসা যদি ওখানে তার বাড়ির সামনের বাচ্চাদের সাথে খেলা করে তাহলে আমার ঘরের মধ্যে কে? এইটা কিভাবে সম্ভব? তার মানে কি কোনো অশরীরী কোনো আত্মা কোনো ভূত বা প্রেত বা জিন এসেছে? সেটাই বা হবে কিভাবে? ডিমনরা তো কোনো দিন কোনো মানুষের রূপ ধারণ করে এভাবে করে ঘরের ভেতরে ঢোকে না। ঘটনাটা কি? আমি কোনো কিছু না ভেবে মনের যত শক্তি আছে সব শক্তি দিয়ে দৌড়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলাম এবং সেখানে গিয়ে পুলিশকে ফোন দিলাম। দুজন অফিসার এসে আমাকে তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পেল না। পরের দিন সকালে আমি ওই বাড়ি ত্যাগ করে চলে যাই আর কোনোদিন ওখানে ফিরে আসিনি। বর্তমানে আমি একটা শহরে বাস করি যেখানে মূলত মানুষের বসবাস আছে। এখানে কোনো ভূত প্রেত বা কোনো অপশক্তি নেই। পরে জানতে পারি যে আমার আগের প্রতিবেশীর মানে লিসা এবং মাইকেল সে এলাকা ছেড়ে চলে গেছে। আমি চলে যাওয়ার কিছুদিন পরে সেখানে থাকা আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলেও ও বলল যে ওর পরিবারের বাবা এবং মা বদ্ধ মাত ছানা আর কিছুই না। এমন উম্মাদ না হলে কেউ কি বলে তাদের বাড়িতে ভূত আছে? এই বলে আমাদের বন্ধু হাসতে থাকে। আমি আমার বন্ধুর কথায় হাসার চেষ্টা করলাম, কিন্তু যখনই চোখটা বন্ধ করে ভাবলাম আমার সাথে কি ঘটেছিল, গায়ের লোমটা দাঁড়িয়ে কেন? আমি আর সেদিন হাসতে পারিনি। এই ছিল জসু ভাই আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে পড়ে শোনাতে পারেন। আমি চাই আপনি দারুণ দারুণ আরো ঘটনা পাঠান। আমার আরেকটি ঘটনা আছে যেটা আমি আজকের এই এই ঘটনাতে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তবে আপনি আপনার মতো করে শেয়ার করতে পারেন। এটা মূলত একটা অপ অনুবাদকৃত গল্প, যদি ভালো লাগে তবে শেয়ার করতে পারেন। এই ঘটনাটি ডিরেক্ট বিদেশি একটা গল্পের অনুবাদিত গল্প। যাই হোক, ঘটনায় চলে যায়।